alla PON.
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, সপ্তাহ ঘুরে রেডিও তেহরানের আলাপন অনুষ্ঠানে বরাবরের মতো আজও স্বাগত জানাচ্ছি আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি সবাই ভালো আছেন। বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আর খুব বেশি দিন বাকি নেই। 7 জানুয়ারি 2024 হতে যাওয়া নির্বাচন নিয়ে প্রার্থীদের মধ্যে শুরু হয়েছে সংঘাত সংঘর্ষ, ঘটছে নানান ঘটনা। এসব বিষয় নিয়ে আজ আমরা কথা বলব। আর আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন সিনিয়র সাংবাদিক, ডেইলি স্টার বাংলা পত্রিকার সম্পাদক, রাজনৈতিক ভাষ্যকার এবং জনপ্রিয় উপস্থাপক গোলাম মর্তজা। জনাব গোলাম মর্তজা, রেডিও তেহরানের আলাপন অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি।
আপনাকেও ধন্যবাদ।
জনাব গোলাম মর্তজা, নির্বাচনের প্রার্থী যাচাই বাছাই প্রক্রিয়া শেষ হয়েছে এবং আনুষ্ঠানিক প্রচার প্রচারণা শুরু হয়েছে। এরই মধ্যে গণমাধ্যমে বিভিন্ন স্থানে সংঘাতের খবর আসতে শুরু করেছে। বেশিরভাগ জায়গায় নৌকার প্রার্থী এবং স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে সংঘর্ষ হচ্ছে। এই স্বতন্ত্র প্রার্থীরা মূলত আওয়ামী লীগেরই নেতা, তো বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন?
খুব গুরুত্ব দিয়ে দেখার কিছু নাই অন্তত আমি দেখি না। প্রথমত কথা, বাংলাদেশের রাজনীতিতে, বাংলাদেশের নির্বাচনী রাজনীতিতে বা বাংলাদেশের নির্বাচনকে কেন্দ্র করে সাংঘর্ষিক অবস্থা তৈরি হওয়া এটা খুবই সাধারণ একটা ব্যাপার, এর মধ্যে নতুনত্বের কিছু নাই। আর যেহেতু নির্বাচনটি হচ্ছে একটা সাজানো নির্বাচন, নির্বাচনটি হচ্ছে একটা একতরফা নির্বাচন, সেই সাজানো নির্বাচন এবং একতরফা নির্বাচনে যেহেতু কোনো প্রতিদ্বন্দ্বী নাই, যেহেতু নির্বাচনটি দেশে এবং দেশের বাইরে গ্রহণযোগ্যতা পাবে না বলেই ধারণা করা হচ্ছে, সেরকম একটা জায়গাতে এই সাংঘর্ষিক অবস্থা তৈরি করাও হচ্ছে এক ধরনের নির্বাচনী, এক ধরনের রাজনৈতিক কৌশল হিসেবে। কৌশলটা এরকম যে যদি বলা হচ্ছে প্রতিদ্বন্দ্বিতা নাই, তো প্রতিদ্বন্দ্বিতাই যদি না থাকবে তাহলে মারামারি হচ্ছে কেন, প্রতিদ্বন্দ্বিতাই না যদি না থাকবে তাহলে আর একজনের অফিস ভাঙচুর করা হচ্ছে কেন, এই বিষয়গুলো দেখানোর জন্যই মূলত এই মারামারি বা স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে এই ঘটনাগুলো ঘটছে। এটা পুরোটাই একটা বৃহত্তর পরিকল্পনার অংশ, যে দামি প্রার্থী দেয় এটা হচ্ছে একটা বড় পরিকল্পনার অংশ, যে এই সমস্ত ঘটনা ঘটিয়েও দেখানো হবে যে নির্বাচনটা প্রতিদ্বন্দ্বিতামূলক আছে, নির্বাচনে প্রার্থী আছে, মারামারি আছে, সবই তো হচ্ছে। এগুলো খুব গুরুত্বপূর্ণ কোনো বিষয় না আমার বিবেচনা।
জি, নির্বাচনের এই ডামাডোলে বিএনপি অসহযোগের ডাক দিয়েছে। এই কর্মসূচির মাধ্যমে বিএনপি সরকার পতনের লক্ষ্য অর্জন করতে পারবে বলে আপনার মনে হয়?
না, এর কোনো সম্ভাবনা নাই। একটা সরকার কখনো এইভাবে বিচ্ছিন্নভাবে আন্দোলন করে সরকারের পতন ঘটানো যায় না। আমাদের মনে রাখা দরকার যে এরশাদের মতো একজন স্বৈরাচার, তার কোনো রাজনৈতিক সমর্থন ছিল না, দেশের মানুষের সমর্থন ছিল না, জোর করে ক্ষমতায় ছিল। সেই মানুষটিকে এরশাদ সরকারের ক্ষমতা থেকে পতন ঘটানোর জন্য সারা বাংলাদেশের মানুষের, আওয়ামী লীগ এবং বিএনপির মতো বড় রাজনৈতিক দল সহ সব রাজনৈতিক দল মিলে 9 বছর সংগ্রাম করতে হয়েছিল। 9 বছর সংগ্রাম করে তারপরে সেই দলটির পতন ঘটানো হয়েছিল। সুতরাং যখন একটি দল ক্ষমতায় থাকে, আওয়ামী লীগের মতো একটা রাজনৈতিক দল ক্ষমতায় আছে, সেই রাজনৈতিক দলটি একটা কর্তৃত্ববাদী শাসন কায়েম করেছে, সেখানে বিরুদ্ধ মতকে একেবারে দমন পীড়ন করে চুপ রাখা হয়েছে, সেরকম একটা জায়গাতে বিরোধী দল যখন আন্দোলন করে সেই আন্দোলনকে খুব ভয়াবহভাবে দমন করা হয়। সেই দমন এবং বিরোধী দলের দুর্বল আন্দোলনের পরিপ্রেক্ষিতে এখন যে অসহযোগ আন্দোলনের ঘোষণা, সরকারকে অসহযোগিতা করার ঘোষণা, এটা বাস্তবায়নের কোনো সম্ভাবনা নাই। কিন্তু অন্যদিক দিয়ে বিএনপির আরেকটা জায়গায় দিন শেষে গিয়ে এক ধরনের সাফল্য হিসেবে দেখা যেতে পারে, সেটা হচ্ছে এই ধরনের একতরফা নির্বাচনে শেষ পর্যন্ত গিয়ে ভোটারের উপস্থিতি থাকে না। যদি সত্যি সত্যি ভোটারের উপস্থিতি না থাকে, তাহলে বিএনপি যে বলছে ভোট প্রত্যাখ্যান করো, সেই ভোট প্রত্যাখ্যান কিছুটা হলেও যুক্তি পেয়ে যায়। আর এই কর্তৃত্ববাদী সরকার যখন ক্ষমতায় থাকে তখন সবকিছুই তার নিয়ন্ত্রণে থাকে, নির্বাচন কমিশনও সরকারের নিয়ন্ত্রণী, যে কারণে নির্বাচন কমিশন একটা সাংবিধানিক প্রতিষ্ঠান হয়ে তারা অসাংবিধানিক উপায়ে 18 ডিসেম্বরের পর থেকে যে সভা সমাবেশে নির্বাচন কেন্দ্রিক বা নির্বাচনের বিরুদ্ধে কথা আসে এরকম সভা সমাবেশ বন্ধ করার যে উদ্যোগ নিলে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দিয়ে যেটা কার্যকর করালো, এটাও আসলে এক ধরনের কি বলবো দমনমূলক নীতিরই প্রকাশ, কর্তৃত্ববাদী সরকারের প্রকাশ এবং নির্বাচন কমিশন ও সরকারের এক হয়ে যাওয়ার যাওয়ার প্রকাশ। সুতরাং এরকম একটা জায়গাতে বিএনপি অসহযোগের কথা বলবে সেটা কার্যকর হবে এবং তার পরিপ্রেক্ষিতে সরকার পতন তো দূরের কথা, সরকার দুর্বল হবে এটা কোনো সম্ভাবনা আমি দেখি না।
শ্রোতা বন্ধুরা, আলাপন অনুষ্ঠানে বাংলাদেশে হতে যাওয়া জাতীয় সংসদ নির্বাচনের হালচাল নিয়ে সিনিয়র সাংবাদিক গোলাম মর্তজার সাক্ষাৎকার শুনছেন। ফিরছি শীঘ্রই, আমাদের সাথেই থাকুন। মিউজিক বিরতির পর আবারও সাক্ষাৎকারে ফিরে এলাম জনাব গোলাম মর্তজা। বিএনপির কর্মসূচির মধ্য দিয়ে রাজনৈতিক সংঘাত এবং হানাহানি আরো বেশি অনিবার্য হয়ে উঠল কিনা, আপনার মূল্যায়ন কি?
সংঘাত হবে সরকার কিভাবে দেখে একটা বিষয়টিকে, তাতে বিএনপি এখন সংঘাত কে করবে? বিএনপি আমি তো বিএনপির সংঘাত করার লোক দেখি না। বিএনপির সকল নেতা কারাগারে, 1000-এর উপরে নেতা কর্মী ইতিমধ্যেই দণ্ড দেওয়া হয়েছে যারা জেলে, নাশকতার মামলা, বোমাবাজির মামলা, গাড়ি পোড়ানোর মামলা, গায়েবি মামলায় এই সমস্ত নেতারা জেলে, বিএনপির প্রথমচারীর নেতারা সবাই জেলে, যারা জেলের বাইরে আছে তারা আত্মগোপনে, তাদের নামে শত শত মামলা। বিএনপির সন্ত্রাসী কর্মকাণ্ড কারা করবে? করার আমি তো কোনো লোক দেখি না বিএনপি।
জনাব গোলাম মর্তজা, আমরা সাক্ষাৎকারের শেষ দিকে চলে এসেছি। নির্বাচনের আগে 13 দিন সেনাবাহিনী মাঠে থাকবে বলে নির্বাচন কমিশন ঘোষণা করেছে। কেউ কেউ আশঙ্কা করছেন এই দীর্ঘ সময় মাঠে রেখে সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানো হচ্ছে, তো আপনার পর্যবেক্ষণ কি?
আমার কাছে তো মনে হয় না এখানে জনগণের মুখোমুখি দাঁড় করানোর কিছু নাই। ইনফ্যাক্ট সেনাবাহিনীর কোনো কাজই আমি দেখছি না, যে মাঠে তারা থাকবে কিন্তু সেনাবাহিনীর কোনো কাজ আমি দেখছি না। কারণ নির্বাচনটি যদি প্রতিদ্বন্দ্বিতামূলক হতো, নির্বাচনে যদি বিএনপি আওয়ামী লীগ অংশগ্রহণ করত, সেই ক্ষেত্রে একটা সুষ্ঠ ভোট করার ক্ষেত্রে সন্ত্রাস বা সন্ত্রাসমূলক কর্মকাণ্ড করার ক্ষেত্রে সেনাবাহিনী যদি 13 দিন না 5 দিনে মাঠে থাকতো তার একটা ভূমিকা ছিল। এখন আমার কাছে মনে হচ্ছে যে সেনাবাহিনীকে 13 দিন রাখা বা 13 ঘন্টা রাখা এই পুরো ব্যাপারটাই অপ্রাসঙ্গিক, আমার কাছে আলাদা করে কোনো গুরুত্ব নেই।
তো জনাব গোলাম মর্তজা, বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে রেডিও তেহরানের আলাপন অনুষ্ঠানকে সময় দেওয়ার জন্য আপনাকে আবারও অনেক ধন্যবাদ জানাচ্ছি।
আপনাকেও ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরও ধন্যবাদ।
আর শ্রোতা বন্ধুরা, আপনাদের জন্য শুভকামনা জানিয়ে আলাপনের আজকের আসর থেকে এখানেই বিদায় চাইছি।